الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك وقال النبي صلى الله عليه وسلم والداك جنتك أو نارك أو كما قال النبي صلى الله عليه وسلم بزرگان محترم شکر گزارির উপরে বয়ান চলতেছিল صبر আর শুকর এমন দুটো গুণ এটা যদি কারোর মধ্যে চলে আসে এটা হাসিল হয়ে যায় তো তার জিন্দেগিতে আর কোনো পরেশানি থাকবে না দুঃখ থাকবে না সে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে রাজি থাকবে দুনিয়ার মাল ও সামান হাসিল হোক বা না হোক খেয়ে থাকুক না খেয়ে থাকুক কোন অবস্থায় আল্লাহর উপরে তার কোন আপত্তি নেই অভিযোগ নেই সে আল্লাহর উপর খুশি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হাদিসে পাওয়া যায় তাদের একটা কাপড় ছিল একটা কাপড় আজকে যাদের নাম শুনলে শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যায় আল্লাহ যাদেরকে অগ্রিম জান্নাতি ঘোষণা করছেন তাদের ভিতরে কতটা সবর শকর ছিল যে একটা কাপড় দিয়ে জিন্দগি পার করতেছে কিন্তু কোন অভিযোগ হইতেছে না কোন কোন সাহাবীর এমন হালাত ছিল স্বামী স্ত্রী মিলে একটা নামাজের কাপড় এমনি কোন রকম পরার কাপড় আছে তাতে নামাজের পরিপূর্ণ সতর হয় না পরিপূর্ণ সতরের জন্য স্বামী স্ত্রী মিলে একটা কাপড় স্বামী মসজিদ থেকে নামাজ পড়ে এসে কাপড় স্ত্রীকে দিলে স্ত্রী নামাজ পড়ত স্ত্রী নামাজ পড়ত শর্ট কাপড় তো ছিল গরিবানা মতে কিন্তু নামাজে তো সতর ঢাকতে হয় এরম কাপড় একটা দুইজনের জন্য কি কঠিন জিন্দেগি ছিল কিন্তু তাদের কোনো অভিযোগ হয়নি আমাদের তো সামান্য সামান্য কারণে আল্লাহর উপরে মন খারাপ হয়ে যায় আর ইমান নষ্ট হয়ে যায় এই জন্য এই দুটা গুণ অর্জন করা জরুরি কোন অবস্থায় আল্লাহর উপরে মন খারাপ না হয় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না হয় আল্লাহর কাজের হেকমত আমরা বুঝি না আল্লাহ অনেক কিছু করেন তার একটা হেকমত থাকে ওই হেকমত আমরা অনেক সময় বুঝতে পারি না, তো পেরেশানি হয়। আর যে মনে করে নিশ্চয় কোন হেকমত আছে, আমি জানি না আমার আল্লাহ জানে, তার পেরেশানি নেই, সে বুঝতেছে কোন কারণ আছে, কোন কারণ আছে। আমরা দোয়া করেই চাই যে এটা হয়ে যাক। অথচ নবী আলাইহিস সালাম একবার দোয়া করলেন মক্কায়, সেই দোয়া প্রতিফলিত হল মদিনা আসার পরে, প্রায় 7-8 বছর পরে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম দোয়া করতেছেন, সেটা এত বছর পরে জাহের হইতেছে। আর আমরা এক সপ্তাহ দোয়া করলেই হাত ছেড়ে দিই, না হ্যাঁ আল্লাহ দিবে না, এক সপ্তাহ তো করলাম দোয়া, কিছু তো পাইলাম না। আমাদের চাওয়ার দরকার, চেয়ে দিতে হবে। দুনিয়ার সকল দরবারে চাইলে অসন্তুষ্ট হয়, আর আল্লাহর দরবার এমন দরবার যে এখানে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ সব জানে। অনেকে প্রশ্ন করে চাওয়ার দরকার কি, আমার কি দরকার আল্লাহ জানে না, তো চাওয়ার দরকার কি, আমার কি দরকার, আমার কি অসুবিধা হইতেছে আল্লাহ তো জানে, তা আমার চাওয়ার দরকার কি। তারা বোঝে না, আল্লাহ তো জানে কিন্তু আমাদেরকে চাওয়ার জন্য আদেশ করেছে। আমাদের জন্য আদেশ এটা, চাও, চাওয়াটা ইবাদত। চাওয়ার ভিতরে নিজেকে নত করা হয়, এই নত হওয়াটা অনেক বড় ইবাদত, যে ইবাদত দ্বারা নিজের মধ্যে বড়ত্ব পায়দা হয় ওটা ইবাদত না, যে ইবাদত দ্বারা নিজের ভিতরে ছোটত্ব পায়দা হয় ওটা ইবাদত, ওটা চাওয়ার মধ্যে পাওয়া যায়। চাও, আল্লাহ দিক না দিক, এখন দিক পরে দিক, অনেক দোয়া তো আল্লাহ তাআলা জমা করে রাখেন, মঞ্জুর হয়ে গেছে কিন্তু জমা করে রাখেন আখেরাতে দেওয়ার জন্য। আর আমরা ভাবি কি এই দোয়াটা কবুল হল না, এই দোয়াটা কবুল হল না, এলেম কালাম নেই আমাদের, নিজেই একটা বুঝি, হাদিস কোরআনের এলেম থাকতে হবে, এই জন্য ওলামাদের সোহবত জরুরি, এবং হাদিস নিজে বুঝতে চেষ্টা না করা, হাদিস ওলামায়ে কেরাম থেকে বুঝতে হবে। পরশু একটা ফতোয়া দেখতেছিলাম, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিছে, পুরো দুনিয়ার এলএমের হেডকোয়ার্টার, সেখানে কেউ প্রশ্ন করছে, মুনতাখাব হাদিস নামে একটা কিতাব আছে, তবলিগের কিছু ভাই খুব গুরুত্ব দেয়, আগের 3 আমির এই কিতাব দেখে যান নাই, পরবর্তীতে অস্তিত্ব লাভ করছে, কিছু ভাই এটাকে খুব জোর দেয়। তবলিগের যারা পড়া হয় ফাজাইল আমাল, তার থেকেও জোর দেয় এটা, মুনতাখাব হাদিস। এটা নিয়ে দারুল উলুম দেওবন্দে প্রশ্ন করা হয়েছে, তো পড়া যাবে কিনা, তো সেইখানে ফতোয়ায় মানা করা হয়েছে, বলা হয়েছে এই কিতাবে শুধু হাদিস আছে, ব্যাখ্যা নেই, আর ব্যাখ্যা ছাড়া হাদিস জনগণের জন্য ক্ষতিকর, ব্যাখ্যা তো দেওয়া নেই, প্রত্যেকে যার যার মতো ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করে গোমরা হয়ে যাবে। মুনতাখাব হাদিসে হাদিস আছে, ব্যাখ্যা নেই। ব্যাখ্যা ছাড়া পাবলিক বুঝবে কেমন? আর ফাজালে আমাল যে কিতাবটা, এখানে হাদিসও আছে এবং ব্যাখ্যাও দেওয়া আছে, এখানে ভুল বুঝার কোন সুযোগ নেই, কোন সম্ভাবনা নেই। কুতুবুল আলম শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় হাদিস বিশারদ ছিলেন, বুখারি শরীফের বিভিন্ন শিরোনাম যা কয়েকশ বছর পর্যন্ত কেউ হল করতে পারে নাই সেইগুলো ইনি হল করছেন। কুতুবুল আলম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বুখারির ওই জায়গাগুলো হল করছেন, তিনি ব্যাখ্যা দিচ্ছেন ফাজাল আমালের হাদিসগুলো, তিনি ব্যাখ্যা দিচ্ছেন। এটা পড়লে গোমরাহের কোন সম্ভাবনা নেই। আর শুধু খাড়া খাড়া হাদিস যদি পড়ে দেওয়া হয়, পড়ে জিজ্ঞেস করা হবে আপনি কি বুঝছেন, আপনি কি বুঝছেন, আপনি কি বুঝছেন, আপনি কি বুঝছেন, দেখা যাবে দশ জনের দশ রকম ব্যাখ্যা দিচ্ছে, একটাও ঠিক না, কারো ব্যাখ্যা ঠিক না, বুঝাই নাই। কালকে আমার মাদ্রাসা একটা বিয়ে ছিল, বিয়ের অনুষ্ঠান, সেখানে আমি বলতেছিলাম সরাসরি হাদিস আপনারা পড়বেন না, মানে ব্যাখ্যা আছে এটা পড়বেন, তাহলে সরাসরি হাদিস বোঝা সম্ভব করব না। তো আমি একটা উদাহরণও পেশ করছিলাম গত সন্ধ্যার কথা বলতেছি, যে একটা হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন অন্যের ক্ষেতে পানি না দেয়, তোমাদের কেউ যেন অন্যের ক্ষেতে পানি না দেয়। এটা একটা হাদিসের অনুবাদ তরজমা, আমি খাড়া খাড়া একটা তরজমা আপনাদের শোনাই দিলাম, কিন্তু পুরা মসজিদ আলোতে ব্যাখ্যা চাই যে আপনি কি বুঝলেন, আপনি কি বুঝলেন, সবাই বুঝবো তো একটা ব্যাখ্যা দিবে, কিন্তু কারোরটাই সহি হবে না, যে যা ব্যাখ্যা দিবে সব ভুল। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বুঝাইছে এই হাদিস দ্বারা, কারো খেতে পানি দেবে না, পানি দেওয়া তো ইকরামুল মুসলিমিন, ইকরাম করতে মানা করতেছে হুজুরে, পরের উপকার করা কি নিষেধ, কিচ্ছু বুঝবে। এই জন্য বুখারী মুসলিমের তরজমা পড়তে যাওয়া নিজেকে গোমরাহের দিক নিয়ে দেওয়া, অসংখ্য হাদিস এরকম আছে যে ব্যাখ্যা না দিলে অর্থ বুঝে আসে না। অর্থ করার ওলামারা যতক্ষণ ব্যাখ্যা না দিবে আপনি কিছুই বুঝবেন। যেমন আমি এখন একটা হাদিস আপনাদেরকে শোনাইছি, আপনার কেউ কোন অর্থ বোঝেন নাই, যে বুঝেও থাকেন সেটা ভুল। ওই হাদিসের ব্যাখ্যা হল, কেউ এমন কোন মহিলাকে বিবাহ করে ফেলছে যে তার পেটে আগের থেকে বাচ্চা আছে, এটা আজকাল তো ঘটতে আছে, অহরহ ঘটতেছে। এমন মহিলাকে যদি কেউ বিবাহ করে ফেলে, তাহলে ওই হাদিসে বলা হইতেছে এই বাচ্চা যতক্ষণ প্রসব না হবে তুমি ওই বিবির সাথে মেলামেশা করবে না। মহিলাদেরকে ক্ষেত বলা হয়েছে, যেখানে ফসল উৎপন্ন হয়, ওখানে আরেকজনের ফসল এসে রয়েছে, ওই ফসলে তুমি পানি দিও না, ওই ফসলে তুমি পানি দিও না, তা আরেকজনের ফসল, তোমার ফসল যখন আসবে তখন তুমি পানি দিও, তো ওই মহিলার কাছে তার সন্তান হওয়া পর্যন্ত যাওয়া নিষেধ। এইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছে তোমরা অন্যের খাতের মধ্যে পানি দিও না। কেমনি বুঝবেন আপনি? আল্লাহ, এরকম ভুরি ভুরি নমুনা আছে যে শব্দ শুনে কিছুই বোঝা যায় না। যতক্ষণ নবীদের হাদিসের ব্যাখ্যা না দেওয়া হবে নিজে বোঝা যাবে। তো বলতেছিলাম সবর শকর এমন দুটো সিফাত, এটা যদি আমাদের জিন্দগিতে এসে যায় আমাদের জিন্দগি বড় সুখময় হয়ে যাবে, শান্তির জিন্দগি হয়ে যাবে, দুঃখ হায় হতাশ থাকবে না। গরিব হলো সে শান্তিতে, না খেয়ে আছে সেও শান্তিতে, আল্লাহর উপরে এমন রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সবর শকর এই দুই গুণ অর্জন করার তৌফিক দান করুন। তো গত জুমাতে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের শকর কিভাবে আদায় করতে হবে এটা বলেছিলাম। আজকের জুমা যেটা বলতে চাইতেছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে কুল মাখলুকাতের মধ্যে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সব থেকে বেশি হক অধিকার আল্লাহ রাখছেন বাপ মায়ের, পিতা মাতার। আল্লাহ আল্লাহ রসুলের পরে আর যত কেউ আছে এর মধ্যে সবার ঊর্ধ্বে প্রত্যেকের বাপ মা। বাপ মার হক সবচেয়ে বেশি, এই দুইজনের মধ্যে আবার মায়ের হক বেশি, তিন গুণ বেশি। তার তিনটা কষ্টে কেউ অংশীদার নেই, মা একাই কষ্ট করছে, তারা কমজোর, তিন গুণ বেশি। এই বাপমার হক কিভাবে আদায় করব আমরা, বাপমার শকর গুজারি কিভাবে করব? হক আদায় করলে শকর গুজারি হবে, বাপমার হক যদি আদায় করা হয় তাহলে শকর গুজারি হবে। কি হক আমি সংক্ষেপে বলতেছি, বেঁচে থাকলে যে হকগুলো তার মধ্যে একটা হলো আজমত, শ্রদ্ধা করা, বাপমার প্রতি শ্রদ্ধা বোধ থাকা। অনেক সময় ছেলে যদি উচ্চ শিক্ষিত হয়, বাপ যদি মূর্খ থাকে, তো ছেলে কোরআন হাদিস যদি না পড়ে থাকে, না শুনে থাকে, তো সে বাপকে শ্রদ্ধা করতে ব্যর্থ হয়। উইলিয়াম হান্টার বলে গেছে যে আমরা এমন একটা সিলেবাস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এদেশ দখল করার পরে বলেছিল, লর্ড ম্যাকেল একটা বলছিল, উইলিয়াম হান্টার একটা বলছিল, যে এদেশের যুবক যুবতীরা আমাদের এই সিলেবাস পড়ার পরে তার মূর্খ বাপ মাকে বোকা মনে করবে, তাকে বেকুব মনে করবে। তো কোন সন্তান যদি বাপ মাকে বেকুব মনে করে তাহলে সে শ্রদ্ধা করল? বাপ মা মূর্খ হোক যাই হোক, তুমি তো তার ওসিলা দুনিয়া আসো, এতে পিতা হিসেবে তাকে শ্রদ্ধা করেই যেতে হবে, শ্রদ্ধা করেই যেতে হবে মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরে তুমি যত বড় বিদ্যা নাও ওই বাপের থেকেই তো আসছো, ওই বাপের রক্তেই তো তুমি তৈরি হয়েছ, তোমার পণ্ডিতগিরি দেখা হবে না। শ্রদ্ধা। দুই নম্বর মহাব্বত, পিতা মাতাকে ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা। শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে তাদের আনুগত্য করা, কথা মানা, তিন নম্বর, চার নম্বর খিদমত, তাদের খিদমত করা। যে খেদমতের দরকার সেটাই করা। পাঁচ নম্বর রফে হাজাত, তাদের কোন প্রয়োজন দেখা দিলে ছেলে তার তৌফিক অনুযায়ী সেই প্রয়োজন পূরণ করে দিবে, মিটাই দিবে। বাপ মা যখন বুড়া হয়ে যায়, রোজগার করতে পারে না, অনেকের জমা টাকাও থাকে না, তখন ছেলের দায়িত্ব কি প্রয়োজন পুরা করে দেওয়া, চিকিৎসার প্রয়োজন পুরা করে দিব। যেটার প্রয়োজন মনে করে এটা পূরণ করে দিব। ছয় নম্বর ফিক্রের রাহাত, তাদেরকে শান্তি পৌঁছানোর, খুশি করার ফিকির করা, অর্থাৎ খেয়াল করতে হবে আমার আব্বা আম্মা কি পছন্দ করে, কি তাদের সামনে হাজির করলে তারা খুশি হবে। প্রত্যেক সন্তান এটা জানে, বাপ মাকে দীর্ঘ বৎসর সে দেখতেছে, জানে ওইটা তাদের সামনে হাজির করা, আমার আব্বা এটা পছন্দ করে। যখন এ বাইর থেকে আসবে ওটা নিয়ে আসবে, আমার আব্বা পছন্দ নিয়ে এটা। আর মাঝে মধ্যে তাদের সান্নিধ্যে যাওয়া, তাদের কাছে যেয়ে বসা। অনেকে এক বাড়িতেই থাকে, সকালে উঠে কর্মস্থলে চলে যায়, রাত্রে এসে ঘুমায় থাকে, বাপ মার সাথে কোন দেখা নেই, কারণ সে এম কম বি কম অনেক কম কম পড়ছে, কিন্তু বাপ মার হক পড়ে নাই কোন কিতাব, মাস্টার্স করছে, বিএ অনার্স করছে, আরো কি পড়ছে, গ্রাজুয়েট হয়ে গেছে, কিন্তু তার কোন বইতে বাপ মা বেঁচে থাকলে কি হক, মারা গেলে কি হক, এগুলোর কোন আলোচনাই নেই। এই জন্য দূরে থাকলে তো অবশ্যই মাঝে মধ্যে আসতে হবে বাপ মাকে দেখার জন্য, তাদের দিকে একবার মহাব্বতের দৃষ্টিতে তাকাইলে আল্লাহ তাআলা সন্তানকে একটা কবুল হজের সওয়াব দান করেন, কবুল হজ। এতে ফরজ হজ আদায় হয়ে যাবে না, ফরজ হজটা আদায় করতে হবে, নফল হজের সব পাওয়া যাবে। কাজে দূরে থাকলে তো মাঝে মাঝে ছুটি নিয়ে আসবে, আর কাছে থাকলেও ইচ্ছা করে বাপ মাকে সময় দিবে, তাদের পাশে দিয়ে বসবে, বসে তাদের হালাত জিজ্ঞেস করবে, কেমন আছেন, কি অবস্থা, কি প্রয়োজন, কি হলে ভালো হয়, এই দেখা দেওয়া, দেখা করা। বেঁচে থাকলে এই সাতটা হক, শ্রদ্ধা করা, মহাব্বত করা, আনুগত্য করা, খেদমত করা, জরুরত পুরা করা, তাদেরকে খুশি করার ফিকির করা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, দেখা সাক্ষাতের জন্য সময় দেওয়া। বেঁচে থাকলে এই সাতটা হক ছেলের কাঁধে, যতদিন বাপ মা বেঁচে আছে বা যে কোনো একজন বেঁচে আছে, এই সাতটা হক থাকবে। এগুলো আদায় করা মানে জান্নাত হাসিল করা, জান্নাতের সার্টিফিকেট। এই হকগুলো আদায় করলে বাপ মায়ের শুকর আদায় করা হলো। এবং তাদেরকে কোন সময় ধমকের স্বরে কোন কথা বলা জায়েজ নেই। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মোলায়েম ভাবে বলতে হবে। তারা রাগ করে বলতে পারে, তাই বলে ছেলেও রাগ হয়ে গেল, তো বাপ রাগ হয়েছে আমিও রাগ হই, এটা তরিকা না। বাপের অধিকার আছে, ছেলের অধিকার নেই। তাছাড়া নরম ভাবে বলতে হবে, কারোর বাপ কাফের হইলেও দুর্ব্যবহার করতে পারবে না। একজনের বাপ কাফের হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে, বাপের সাথে দুর্ব্যবহার করতে পারবে না। তাকে আদবের সাথে দিনের দাওয়াত দিতে হবে এবং পারতপক্ষে ওই বাপেরও খেদমত করতে হবে। তো এইগুলো বেঁচে থাকলে হক। আর যদি কারোর বাপ মা দুজন বা একজন দুনিয়ার থেকে চলে যায়, তখনও কিছু হক থেকে যায়, চলে গেছে, হক রয়ে গেছে, ওই হক আদায় করার পরে বাপ মায়ের শকর গুজারি হবে, শকর করা হবে। এক নম্বর কি মারা যাওয়ার পরে দোয়ায় মাগফিরাত, দোয়ায় মোনাজাত করলে হাত তুলে আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, মৃত্যু পর্যন্ত এই দোয়া চালাই দিতে হবে। দোয়ায় মাগফিরাত, শুধু নিজের মাগফিরাত চাবে না, ওই সাথে বাপ মা। রব্বানা গফির লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ কোরআনে দোয়া শিখাইছেন, রব্বানা গফির লি, আল্লাহ আমাকে মাফ করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার আব্বা আম্মাকে মাফ করো, ওয়ালিল মুমিনিন তমাম মুমিন মুসলমানকে মাফ করো, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কিয়ামতের দিন। মাগফিরাত পাওয়া না ওই দিন চূড়ান্ত হবে, ওর পরে আর মাগফিরাত দরকার নেই। ওই দিন যারা মাগফিরাত পাইলো জান্নাত, জান্নাতে চলে গেল। তো এই মাগফিরাতের দোয়া করে যেতে হবে। দুই নম্বর, ইসালে সওয়াবে তাআত, বিভিন্ন নফল ইবাদত করে করে সওয়াব বক্সে দিতে হবে। দশটা টাকা দান করলেন, আল্লাহ আমার আব্বা আমার রুহে পৌঁছায় দাও, চাই একজন জিন্দা চাই একজন মুর্দা, অসুবিধা নেই, জিন্দাকেও সওয়াব পৌঁছানো যায়। দুই রেখাত নফল নামাজ পড়লেন, আল্লাহ আমার আব্বা আম্মার রুহে পৌঁছায় দাও। এক রুকু কোরআন শরীফ পড়লেন, আব্বা আম্মার পৌঁছায় দাও। উমরা করলেন, উমরা তো সুন্নত নফল, বাপমার কথা বলে। এই দান খয়রাত নফল নামাজ নফল রোজা কোরআন তেলাওয়াত নফল হজ নফল উমরা, এরকম যা আছে সবটাই বাপমার নিয়ত করতে হবে। এতে আপনার সব এক বিন্দু বিসর্গ কমবে না, আপনার সব কমবে না, মাঝখান দিয়ে তাদের হক আদায় হয়ে গেল। দুই নম্বর, তিন নম্বর, তাদের যারা মহাব্বতের পাত্র ছিল দুনিয়ায় বেঁচে রয়েছে এখনো, বাপমায়ের মহাব্বতের লোক, বাপের মহাব্বতের লোক, বাপের ভাই চাচা বা আর যে আছে, মায়ের মহাব্বতের লোক খালা বা আর যে আছে, এদেরকে সম্মান প্রদর্শন কর। বাপমা তো এখন নেই, সেই সম্মানটা তাদের মহাব্বতের লোকরে দিবে, সেই শ্রদ্ধাবোধ এদের প্রতি থাকবে। এই জন্য চাচাকে এক হাদিসে বাপের সমতুল্য বলা হয়েছে, আর এক হাদিসে বড় ভাইকে, বাপ যখন থাকে না বড় ভাইকে বাপের মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ, চার নম্বর, বাপ মায়ের মহাব্বতের লোক যারা রয়ে গেছে তাদের কোন বিপদ আপদ হইলে তাদের পাশে দাঁড়ানো, তাদের সেবা করা, তাদের সেই বিপদ আপদের সহযোগিতা করা। পাঁচ নম্বর, বাপ মায়ের কোন ঋণ থেকে থাকলে এটা পরিশোধ করে যাও, টাকা পয়সার ঋণ হোক, হ্যাঁ কাউকে গালি দিছিল, এদের গালি দিছে এটাও কিন্তু ঋণ রয়ে গেছে, ওর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। দেখেন না আমাদের দেশে জানাজার আগে ছেলেরা মাপ চেয়ে নেয়, আমার আব্বার দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আপনারা আল্লাহর হস্তে আমার আব্বাকে ক্ষমা করে দিবেন। এটা হইতে পারে, হায়াতে ভুল হইতে পারে, কাউকে অযথা রাগ করছে, কাউকে একটা থাপ্পড় দিচ্ছে, ঋণ রয়ে গেছে, আমরা এটাকে ঋণ মনে করি না। ছেলের দায়িত্ব মাপ চেয়ে নেওয়া বা যেভাবে হোক তাদেরকে খুশি করে দেওয়া, টাকা পয়সা ঋণ থাকলে পরিশোধ করে দেওয়া, কিছু নামাজ রোজা রয়ে গেছে এটাও কিন্তু ঋণ, বাপ মা কিছু নামাজ রোজা অনাদায় রয়ে গেছে, মৃত্যুর আগে দুই মাস নামাজ পড়তে পারে নাই, রমজানের রোজা রাখতে পারে নাই, এটাও ঋণ, এই ঋণটা আল্লাহর কাছে। এটা ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে কিভাবে আদায় করতে হবে জেনে নিয়ে এই নামাজ রোজার ঋণ আদায় করে দিবে। ছয় নম্বর, তারা কোন বৈধ ওসিয়াত করে গেলে বৈধ ওসিয়াত এটা পূরণ করা, বৈধ ওসিয়াত। অনেক সময় বাপ মা না বুঝে ভুল ওসিয়াত করে যায়, সেটা পূরণ করা জায়েজ নেই। যখন ওসিয়াত করে গেল আমি মরে গেলে আমার লাশ বরগুনায় নিয়ে দিবে, গলত ওসিয়াত। যার যেখানে মৃত্যু হবে ওই শহরের কোন গোরস্থানে তাকে দাফন করা হবে, দূরে নেওয়া হবে না, তাহলে তাকে জান্নাতের বাগানে পৌঁছাইতে দেরি হয়ে গেল, জান্নাতের বাগানে পৌঁছাইতে দেরি হয়ে গেল, ওটা গলত ওসিয়াত। অথবা বলে গেল আমি তো আমার চক্ষুগুলো দান করে দিছিলাম, মরে গেলে অমুকের খবর দিও, সন্ধানী সন্ধানীদের খবর দিও, আমার চোখগুলো নিয়ে দেয় দেব। চোখ কি দান করার অধিকার আছে? দান করতে গেলে মালিকানা লাগে, তা আল্লাহ তো অঙ্গ প্রত্যঙ্গের মালিকানা দেন নাই, মালিকানা আল্লাহ নিজের রাখছেন, আমাদেরকে দেন নাই, যেটার আমার মালিকানা নেই সেটা আমি দান করি কিভাবে? শুধুমাত্র রক্ত আর মহিলাদের জন্য দুধ, এটা অন্যকে দেওয়ার অধিকার আছে। কোন মহিলা অন্য কোন ক্ষুধার্ত শিশুকে দুধ খাওয়াইতে পারে, মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়া যাইতে পারে, বিক্রি করা যায় নেই, দেওয়া যায়, যাতে এগুলো পরক্ষণে আবার পুরা হয়ে যায়। কিন্তু চোখ কি পুরা হয়? কিডনি দিয়ে দিলেন, কিডনি কি পুরা হয়? এগুলো দেওয়া জায়েজ নেই, এই ধরনের ওসিয়াত করে গেলে জায়েজ নেই। বলে গেছে অমুক জন আমার জানাজা পড়ায়, সে অমুকরে পাওয়া যেতেছে না। আর তাছাড়া মশলা হলো, তার আল ছেলে আলেম হলে ছেলে পড়াবে, ছেলে আলেম না হলে উনি মহল্লার যে ইমামের পিছনে ইক্তেদা করতেন ওই ইমাম পড়াবে, এর বাইরে কারো জন্য করলে সঠিক ওসিয়াত না। এই জন্য বলা হয়েছে বৈধ ওসিয়াত যদি হয়, তাহলে বলে গেল যে আমার এতেকালে পরে আমার মালের থেকে এক লক্ষ টাকা অমুক মসজিদে দিয়ে দেবা, বাকিটা তোমরা ভাগ করে নিও, এটা বৈধ ওসিয়াত, এটা পূরণ করা জরুরি। আর একটা হক, সাত নম্বর হক হলো মাঝে মধ্যে তাদের কবরে যে সালাম পেশ করা, হায়াতে দেখা দেওয়ার দায়িত্ব ছিল, এখন দেখা দেবে কোথায় রে, কবরে যেয়ে দেখা দিবে, সালাম পেশ করবে, তিনবার কুল আল্লাহ শরীফ পড়ে তাদের জন্য সব বকশি দিল। মৃত্যুর পরে এই সাতটা হক পুরা জিন্দেগি ভর আমাদের কান্দে থাকবে। এগুলো আমাদেরও জানতে হবে, আমাদের ছেলে মেয়েকে শিখাইতে হবে, বরং হকগুলো লিখে ঘরে লটকায় রাখতে হবে, যাতে নিজেরও আমল করার তৌফিক হয়, আমার সন্তানদেরও শিক্ষা করা হয়ে যায়, আমার আব্বা আম্মা সম্পর্কে এই দায়িত্ব। এই হকগুলো আদায় করলে শুকর গুজারি হলো, আল্লাহ অনেক নিয়ামত দান করবেন। আমার লেখা আমাল সুন্নাহ কিতাবে এই হকগুলো আমি লিখে দিয়েছি, আপনারা এখান থেকে পড়ে নেবেন, বরং এটাকে কম্পোজ করে লেমিনেটিং করে প্রত্যেকে নিজের ঘরে লটকে রাখবেন, জানা জরুরি। যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের পরে বাপ মায়ের হক সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, আমরা তোর হকই জানি না, হকই জানি না, তাহলে সবচেয়ে বেশি দিল, এত তাকিদ আল্লাহ করলো, আর আমরা হকটাই জানলাম না, তাতে এই তাকিদের কিছুই আমরা বুঝতে সক্ষম হইলাম না, ব্যর্থ হইলাম। এই জন্য এলেম শিক্ষা করা ফরজ, এলেম শিক্ষা করা ফরজ, ওলামা কেরামের সোহবতে যাওয়া ফরজ, গেলে এই জিনিসগুলো জানা হয়, আর জানা যখন হয় ইনশাআল্লাহ, জানা হলে আমলে তৌফিক হয়ে যায়, জানেই না, তা ব্রেনেই নেই, সে আমলের কি চিন্তা করবে, সে আমলের কোন চিন্তা করে না, জানাই নেই, সে দুর্ব্যবহার করবে। এই জন্য নবীজি বলছেন যে সংক্ষেপে শুনে রাখো, তোমার আব্বা আম্মা তোমার জন্য হয় জান্নাত, না হয় তোমার জন্য দোজক। তুমি যদি শুকরগুজারি করো, হকগুলো আদায় করো, এই বাপ মা তোমার জান্নাতের সার্টিফিকেট, আর এই হকগুলো নষ্ট করো তো এই বাপ মা তোমার জন্য দোজকের সার্টিফিকেট। খালি তাই না, পরবর্তীকালে তোমার সন্তানরা তোমার কোন হক আদায় করবে না। তুমি তোমার বাপ মায়ের হক আদায় করো নাই, তোমার সন্তানরা তোমার হক আদায় করবে না। জীবনে বহু কষ্ট পাই মরতে হবে, বহু কষ্ট পাইতে হবে, ছেলে মেলে ফিরেও তাকাবে না, কারণ আপনি পিতামাতার হক আদায় করেন নাই। এজন্য যে হকগুলো আমি বয়ান করলাম, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।